আপনারা অনেকে জেনে থাকবেন, আজ কয়েকদিন যাবৎ বিভিন্ন প্রোগ্রামে ধারাবাহিক করে সুরাতুল ফাতিহার বিষয়ে আলোচনা করছি। বিগত কয়েকদিনে সুরাতুল ফাতিহার কয়েকটা নামে সুরাতুল ফাতিহার কয়েকটা নামের অর্থ এবং পর্যশন করতে আলোচনা হয়। সুরাতুল ফাতিহার যে সমস্ত নাম আছে এর মধ্যে একটা নাম আসাতুল কুরআন। আসাতুল কুরআনের অর্থ হল কোরআনের ফাউন্ডেশন, কোরআনের ভিত্তি, কোরআনের বুনিয়াদ। সুরাকে এ নামে নামকরণের কারণ এ সুরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ত্রিশ পারা কোরআনের সমস্ত মূল কথা বলে দিয়েছে। কোন বিল্ডিং এর ফাউন্ডেশন যেমন ভাবে পূর্ণ বিল্ডিং এর মূল হয়ে থাকে, এইভাবে সুরাতুল ফাতিহায় সমস্ত কোরআনের মূল কথা বলে দেওয়া হয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরাকে আসাসুল কুরআন নামে, কোরআনের ফাউন্ডেশন নামে নামকরণ করে। আমাদের বুঝার ব্যাপার যে কোরআনের সমস্ত মূল কথা এই সুরার ভিতরে কিভাবে বলে দেওয়া। পবিত্র কোরআনের প্রায় 6,500 আয়াতে মধ্যে 500 আয়াতে আল্লাহ বিধি বিধান দিয়েছে, আইন কানুন নিয়ম নীতি, করণীয় বর্জনীয়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ এর নীতিমালা বর্ণনা করেছে। প্রায় 6,500 আয়াতের মধ্যে বিধি বিধান আছে 500 আয়াত, আর বাকি 6,500 আয়াতে আছে ওয়াজ নসিহত। সামনের কথাগুলি বোঝার জন্য আমাদের এখান থেকেই মনে রাখা দরকার যে কোরআনের মূল দুইটা আলোচ্য বিষয়, একটা হল বিধান আর একটা হল নসিহত। বিধান কাকে বলে আর নসিহত কাকে বলে? বিধান হল হালাল হারামের নাম, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করতে হবে কোনটা ছাড়তে হবে, কোন কাজ করলে সওয়াব হবে কোন কাজ করলে গুনাহ হবে, এর বিবরণের নাম বিধান। আর নসিহত হল আল্লাহর বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে, আর আল্লাহর বিধান লঙ্ঘন করলে কি শাস্তি হবে, এর বিবরণের নাম হল নসিহত। বিধান হল কোন কাজ করতে হবে আর কোন কাজ ছাড়তে হবে তার বিবরণের নাম, আর নসিহত হল বিধান পালন করার পুরস্কার কি আর বিধান লঙ্ঘন করার শাস্তি কি, এর বিবরণের নাম নসিহত। যেমন একটা উদাহরণ বুঝেন, পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম কর। এক আয়াতে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্ধারিত সময়ে নামাজ কায়েম করা মুমিনদের জন্য ফরজ করা হইল। এই আয়াতে নসিহত করা হইল না বিধান দেওয়া, বিধান দেওয়া হইল নামাজ পড়া ফরজ করতে হবে। এই আয়াতের বিষয়বস্তু নসিহত না বিধান, বিধান তো। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদের জিজ্ঞেস করবে তোমরা কোন কারণে জাহান্নামী হবে? তারা বলবে লাম্নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজীদের দলভুক্ত ছিলাম না। নামাজীদের দলভুক্ত না হওয়াটা আমাদের জাহান্নামী হওয়ার অন্যতম কারণ। আল্লাহ বলে দিলেন নামাজ ছেড়ে দিলে জান্নাতে যেতে হবে। এখানে কোন বিবরণ বিধান না নসিহত? নসিহত। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ বেহেশতের চাবি, নামাজীদেরকে যে নামাজ আদায় করলো এই নামাজটাকেই পরকালে বেহেশতের চাবি হিসাবে দেওয়া হবে। এটা কি বিধান না নসিহত? তাহলে কোন কাজ করতে হবে আর কোন কাজ ছাড়তে হবে এর বিবরণের নাম হইল বিধান। আর বিধান পালন করার পুরস্কার কি আর লঙ্ঘন করার শাস্তি কি এর বিবরণের নাম হইল ওয়াজ, নসিহত, উপদেশ। সমস্ত কোরআনে প্রায় 6,500 আয়াতে আল্লাহ এই দুইটা বিষয়ে আলোচনা করেন, এর বাইরে আর কোন আলোচনা নাই। এই দুইটা বিষয় আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে আলোচনা করেন। তাহলে সূরাতুল ফাতিহা তিসপালা কোরআনের কি হইল? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে আসাসুল কোরআন নামে নামকরণ করেছেন, তিসপালা কোরআনের ফাউন্ডেশন। তারপর আল্লাহ তিসপালা কোরআনে যত নসিহত করেছেন, কি পরিমাণ আয়াতে নসিহত আছে আর কি পরিমাণ আয়াতে বিধান আছে, এটা আপনাদের মনে রাখার মতো। মাত্র 500 আয়াতে আছে বিধান আর 6,000 আয়াতে আছে নসিহত। সমস্ত কোরআনের 13 ভাগের 12 ভাগ নসিহত আর 1 ভাগ হল বিধান। এর কারণ কি? তার কারণ হল যে পরিমাণ বিধান দিলে বান্দা পালন করার ক্ষমতা রাখে আল্লাহ সেই পরিমাণ বিধান দিয়েছে। এর বেশি বিধান দিলে বান্দা তা পালন করার ক্ষমতা রাখে না। এজন্য আল্লাহ বলেন লা ইউকাল্লিমুল্লাহু নাফসান ইল্লা বুসআহ, আল্লাহ বান্দার সাধ্যের বাইরে কোনো বিধান দেন না। যে বিধান পালন করার সাধ্য আছে তার সেই বিধান দেন, যে বিধান পালন করার সাধ্য নাই সেই বিধান দেন না। উদাহরণস্বরূপ ধরুন, আমরা প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কোন না কোন নিয়ামত অনবরত কন্টিনিউ ভোগ করতে শিখি। প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহর কোন নিয়ামত ভোগ করতেছি। এর একটা উদাহরণ বাতাস, মুহূর্তে মুহূর্তে আল্লাহর বাতাস নাক দিয়ে টানতেছি আর ছাড়তেছি, ব্যবহার করতেছি, এর মাধ্যমে আমি জীবিত থাকতেছি। তাহলে বিবেক যদি নষ্ট না হয়ে থাকে, বিবেক যদি সুস্থ থাকে, তাহলে আমার বিবেক বলে প্রতি সেকেন্ডে একবার আলহামদুলিল্লাহ বলা দরকার। একটা শ্বাস টানলাম আলহামদুলিল্লাহ বলা দরকার, শ্বাস ছাড়লাম আলহামদুলিল্লাহ বলা দরকার, যার সৃষ্টি বাতাস টেনে আমি বেঁচে আছি তাদেরকে ধন্যবাদ দেওয়াটা উচিত নয়। যে কোন মানুষে আপনাকে সামান্য একটু উপকার করলে আপনি তাকে থ্যাংকিউ দিতে পারেন। আল্লাহ বাতাস সেকেন্ডে সেকেন্ডে তার টান দিচ্ছেন, আল্লাহ কি থ্যাংকিউ হওয়ার দুজন? আমরা কি প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহকে একবার ধন্যবাদ দেই না? আল্লাহ ইচ্ছা করলে এই বিধান দিতে পারতেন, একবার নিঃশ্বাস টানলে আমার একবার আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, আর একবার নিঃশ্বাস টানলে আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, আর একবার নিঃশ্বাস টানলে আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। বিধান আল্লাহ দিতে পারতে, এইটুকু বিধান দিলে আমাদের জীবনযাত্রা অচল হতে পারে, আমাদের সংসারে কোনো কাজকর্ম আর কথাবার্তা বলা সম্ভব হতো না। এই বিধান পালনটা আমাদের সাহিত্যের ভিতরে হইতো না বাইরে হইত, এই জন্য উচিত ছিল এমন বিধান দেওয়া। তারপরও আল্লাহ দয়া করে এই বিধান আমাদেরকে না দিয়ে রেহাই দিয়েছে। এই জন্যই আল্লাহর ওলি বা কামিল দুটি লোকের কাছে যারা নিজেকের খাটি আল্লাহর বান্দা বানাবার জন্য ট্রেনিং গ্রহণ করে, প্রশিক্ষণ গ্রহণ করে, তাদেরকে এক পর্যায়ে আল্লাহর ওলিগণ কামিল পীরগণ একটা অতিভা দিয়ে থাকে। এই অতিভাটাকে জিতলে পাঁচ আমফান বলা হয়। এর মর্ম হলো আমি প্রতিটি নিঃশ্বাস টানার সময় ধ্যান করব আল্লাহ, আর ছাড়ার সময় ধ্যান করব হু। শ্বাস টানতে আমি নাক দিয়ে আল্লাহ বলি, শ্বাস ছাড়তে আমি নাকের দ্বারা হু বলি। এর দ্বারা চব্বিশ ঘন্টায় যত লক্ষ কোটিবার নিঃশ্বাস টানা হইল তত লক্ষ কোটিবার আল্লাহ জিতু করা হল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে এই বিধানটা আমাদের উপর ফরজ করতে পারতেন, এবং ফরজ করলে সেটা অযৌক্তিক হইত, যুক্তিসঙ্গত হইত, যুক্তিসঙ্গত হইত। তারপর আল্লাহ এমন করা বিধান দেননি কেন আমাদের, আমাদের অন্য কাজে লেগাত কর, আমাদের উপর দয়া করেছে, দয়া করে বিবেক সম্মত যুক্তিসম্মত বিধান দেওয়ার থেকে আমাদের জানলা রেহাই দেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন পাঁচশত আয়াত আমাদের জন্য কি পরিমাণ বিধান দিয়েছেন, যে পরিমাণ বিধান পালনের সাহায্য নাই, যে পরিমাণ বিধান পালনের সাহায্য আছে, যে পরিমাণ সাহায্য আছে সেই পরিমাণ বিধান দিয়েছেন পাঁচশো আয়াত। কিন্তু নসিহতের আয়াত এক ছেয়ে বারো গুণ বেশি কেন? বিধানের আয়াত এক গুণ আর নসিহতের আয়াত বারো গুণ বেশি কেন? এর কারণ হল মানুষের স্বভাব এমন, এদেরকে আল্লাহ বিধান শুনাইয়া দিলেই বিধান পালন করতে পারে, আর ভূতে আল্লাহ বিধান পালন করাইয়া দিলে আল্লাহর কাছে কবুল হয়। তাহলে বিধান পালনের ব্যবস্থাটা কি হবে? শুনাইয়া দিলে পালন করে না, আর ভূতে পালন করাইয়া দিলে সেটা আল্লাহর কাছে কবুল হয়। এক ব্যক্তি তারা তেরাধি নয়, আপনি যদি তারা রাতে থেকে খানা ভিনা ঘুরে বন্ধ করে দেন, সারাদিন খানা ভিনার থেকে বারণ করে রাখেন, আর সন্ধ্যার সময় তারা খেতে দেন, এই ব্যক্তি চিন্তা যারা সারাদিন খানা ভিনা করল, এই লোকটাও সারাদিন খানা ভিনা করল, চিন্তাধার যেমন খানা ভিনা না করে আল্লাহর কাছে সব পাবে, এই লোকটাও খানা ভিনা না করে আল্লাহর কাছে সব পাবে। বিধান শুনাইয়া দিলে নিজের ইচ্ছায় পালন করে না, আর দূরে পালন করাইয়া দিলে সেটা আল্লাহর কাছে কবুল হয়। সুতরাং মানুষ আল্লাহর বিধান পালনের ব্যবস্থা কি, এর বিকল্প ব্যবস্থা হিসাবে আল্লাহ ছয় হাজার আয়াকে শুধু প্রতিভাত করেছেন। বিধান পালন করলে জান্নাতে যাবে, লঙ্ঘন করলে জাহান্নামে যাবে। তখন জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় মানুষ নিজের আগ্রহের সাথে আল্লাহ বিধান পালন করে। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওয়াজ নসিহত করাও ফরজ, ওয়াজ নসিহত শোনাও ফরজ, ওয়াজ করাও ফরজ, শোনাও ফরজ। কেন? আল্লাহর বিধান পালন করা হল, আর বিধান পালনের বিকল্প কোন পথ নাই ওয়াজ নসিহত করা। ওয়াজ নসিহত যার অন্তরে ঢুকে একমাত্র সেই ব্যক্তি আল্লাহর বিধান পালন করতে পারে, ওয়াজ নসিহত যার অন্তরে ঢুকে না সে আল্লাহর বিধান পালন করতে পারে না। এই জন্য ওয়াজ নসিহত করা অফরজ, শোনা অফরজ। তবে ওয়াজ করা ফরজে কিফায়া, একজন আলেম ওয়াজ করলে অন্য আলেমের পক্ষ থেকে আদায় হয়ে যায়, ওয়াজ শোনা ফরজে আইন। একজনে ওয়াজ শুনে যে ওয়াজ শুনবো না তার অন্তরে আল্লাহ ভয় হবে, মানে ওয়াজ শোনা যায় একজনে শুনলে অন্যজনের আদায় হয়ে যায় না, সবাই কি শুনতে হবে। এই জন্য একজন ওয়াজ করে আর সবাই মনোযোগ দিয়ে শুনে, এইগুলো কারণ। একজন ওয়াজ করলে অন্য আলেমের পক্ষ থেকে আদায় হয়, একজন ওয়াজ শুনলে অন্যদের পক্ষ থেকে আদায় হয়। এই জন্য পুরুষের জন্য যেমন ওয়াজ শোনা ফরজ, মেয়ে লোকের জন্য ওয়াজ শোনা ফরজ। আমি লক্ষ্য করেছি আজকের এই ওয়াজ মাহফিলে, তফসির মাহফিলে কিছু মা বোনা এসেছেন ওয়াজ শোনার জন্য, তাই আমি এই কথা প্রসঙ্গে আমার মূল আলোচনা থেকে একটু দূরে গিয়ে মা বোনদের সম্পর্কে দুটি কথা বলতে চাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত মেয়ে লোকেরা চারটা কাজ করে আল্লাহ তার জন্য জান্নাতের সবগুলি দরজা খুলে দেবে। যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া মেয়ে লোক জান্নাতে প্রবেশ করবে। কতটা কাজ করলে? প্রত্যেকটা কাজ। রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসা, নারীরা যদি পাঁচ বেলার নামাজটা ঠিক মতে পড়ে, জীবন যাপন করে, আর নিজের সতীত্ব যদি রক্ষা করে জীবন ভরার নামাজ, রমজানের রোজা, স্বামীর বাধ্যতা আর সতীত্ব রক্ষা, এই চার কাজ যে নারী করবে আল্লাহ রাসূল বলেন সেই নারীর জন্য পরকালে আল্লাহ বেহেশতের সবগুলি দরজা খুলে দেবেন। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে নারী করবে বেহেশতে প্রবেশ করবে। মতান্তরে ইবনে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের সতীত্ব নষ্ট হয় বেহায়া চাল চলনের কারণে, লজ্জাহীন চাল চলনের কারণে নারীদের সতীত্ব নষ্ট হয়। লজ্জাহীন চাল চলনের উদাহরণ দিয়া এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর একজন নারীর আগমন হবে দুনিয়াতে, আমি থাকা অবস্থায় এমন নারী দুনিয়াতে আসে নাই। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর এক শ্রেণীর নারী দুনিয়াতে আসবে, এদের অবস্থা এমন হবে যে এরা বেপর্দা অবস্থায় পথে ঘাটে ঘোরাফেরা করবে এবং এমন পোশাক পরে ঘোরাফেরা করবে এই পোশাক পরা আর উলঙ্গ থাকা সমান। এই সমস্ত নারীরা জান্নাতে যাবে দূরের কথা, এরা জান্নাতের সুগন্ধ পাবে। কাজেই নারীদের সতীত্ব রক্ষা করলে যে জান্নাতের সবগুলি দরজা খোলা থাকবে, সতীত্ব রক্ষার ব্যবস্থাটা কি তাও আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বেহায়া চাল চলন যে নারী বন্ধ রাখে ওই নারীর সতীত্ব রক্ষা হয়, যে নারী বেহায়া চাল চলন বন্ধ রাখে না ওই নারীর সতীত্ব রক্ষা হয়। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী শরীয়তের বিধান মতে স্বামীর গর্ভ, এই নারী পুরুষ যুদ্ধের ময়দানে গিয়া শত্রুর মোকাবেলায় লড়াই করলে যেই সোয়াব পায়, নারী শুধু স্বামীর গর্ব করার কারণে সেই সোয়াব পায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরলে পায় গাদির সোয়াব, কোন নারী সন্তান প্রসবের পরে বেঁচে থাকলেও পায় গাদির সোয়াব। তাহলে দেখা গেল পুরুষ ও জেহাদের সোয়াব পায়, নারী ও জেহাদের সোয়াব পায়, পুরুষ ও গাজীর সোয়াব পায়, নারী ও গাজীর সোয়াব পায়, পুরুষ ও শহীদের সোয়াব পায়, নারী ও শহীদের সোয়াব পায়। একই কাজের দ্বারা না ভিন্ন ভিন্ন কাজ, নারীকে আল্লাহ আলাদা যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন, কাজ আলাদা দিয়েছেন, কিন্তু পুরস্কার দিলেন পুরুষের সমান। এই জন্য একজন নারী রাসূলের কাছে আল্লাহ তাকে জিজ্ঞেস করেছিল, হে আল্লাহ রাসূল, আপনি যে বললেন মদিনা শরীফের মসজিদের নামাজের জমাতে শরীক হইলে এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই সওয়াবটা কি আমার হাসিল করার দরকার নাই? সওয়াবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সওয়াবটাই তুমি ঘরে একা একা নামাজ পড়লে পাবে। পুরুষ মসজিদের জমাতে গিয়া নামাজ পড়লে যেই সওয়াব, নারী ঘরে একা একা নামাজ পড়লে সেই সওয়াব। কাজেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে নারীদেরকে অনেক অনেক ফেসিলিটি দেওয়া হয়েছে, অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু আজকাল অনেক রুচি বিকৃত মানুষের ঢুকায় পরে নারীরা পুরুষের সমান কাজ করে সমান পুরস্কার চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অনেক অল্প কাজের দ্বারা পুরুষের সমান পুরস্কারের ঘোষণা দিয়েছেন। বুঝে থাকলে বলুন, পুরুষের সমান কাজ করে সমান পুরস্কার পাইলে বেশি সুবিধা হইল না অল্প কাজ করে পুরুষের সমান পুরস্কার পাইলে বেশি সুবিধা পাইল? আল্লাহ সুবিধা বেশি দিলেন, তারা সেই আল্লাহর দেওয়া সুবিধা গ্রহণ করতে চায় না। নারীও যুদ্ধের মাঠে পুরুষের সাথে অংশগ্রহণ করতে চায়, নারীও যুদ্ধের মাঠে পুরুষের সাথে মরণ বরণের মাধ্যমে শহীদের প্লাব চায়, নারীও পুরুষের সাথে মসজিদের নামাজে জমাতে উপস্থিত হয়ে সেই সমান প্লাব পায় পাইতে চায়। অথচ আল্লাহ রাসূল বলেন, পুরুষ মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, নারী ঘরে একা একা নামাজ পড়েই সেই সওয়াব পাবে। থাকতে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগির বেলায় পুরুষদেরকে যে সমস্ত দায় দায়িত্ব দিয়েছেন নারীদেরকেও সেইগুলি দিয়েছেন না অনেক কম, কিন্তু পুরস্কারের বেলায় কম না সমান সমান, এইখানেই নারী লাভবান। দায়িত্ব পালন করবে কম কিন্তু পুরস্কার পাবে সমান। শোনা যেহেতু পুরুষের জন্য অপরাধ নারীদের জন্য অপরাধ, এই কারণে শোনার জন্য যেমন ভাবে পুরুষরা মসজিদে আসতে পারে, শোনার জন্য নারীরাও মসজিদে আসতে পারে। অ্যাক্সিডেন্টলি কোনোদিন কোনো পুরুষ ঘরে কোনো জরুরি কাজ থাকলে যেমন মসজিদে না গিয়া ঘরে নামাজ পড়ে নিতে পারে, রেগুলার না অবস্থা কোনোদিন, ঠিক তেমনি ভাবে কোন নারী যদি শোনার জন্য কোনোদিন মসজিদে যায়, সেই দিনকার নামাজটা মসজিদেও পড়ে নিতে পারে, রেগুলার না অবস্থা একদিন। এই পুরুষের বেলায় যেই কথা, নারীর বেলায় সেই কথা। পুরুষ যেমন কোন কারণবশত হঠাৎ কোনোদিন ঘরে নামাজ পড়ে নিতে পারে, কিন্তু সব কম হবে, নারীও কোনদিন দরকার বশত কোনদিন মসজিদে নামাজ পড়ে নিতে পারে, কিন্তু পুরুষ যেমন ভাবে মসজিদে পড়লে যেই সব ঘরে পড়লে সেই সব পাবে না, তেমনি ভাবে নারী ঘরে পড়লে যেই সব মসজিদে পড়লে সেই সব পাবে না। প্রসঙ্গ ক্রমে যেহেতু আসলো, এই জন্য নারীদের সম্পর্কে আমার মামুনদের সম্পর্কে দুই একটা কথা বলব। এবার আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। ত্রিশ পারা কোরআনের 6000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন, এবার একটু মনে থাকলে মনোযোগ দিয়ে বলবেন, 6000 আয়াতে বিধান দিয়েছেন না নসিহত করে? এই 6000 আয়াতের কিতো নসিহত তিন প্রকার। আল্লাহ তিনটা পদ্ধতিতে 6000 আয়াতে দুনিয়ার মানুষকে নসিহত করেছেন। তিন পদ্ধতির নসিহত সূরায়ে ফাতিহা ভিতরে করেছেন। বুঝে থাকলে এবার বলেন, সূরায়ে ফাতিহা কোরআনে কি হইল? কোরআনের ফাউন্ডেশন। আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি। ত্রিশ পারা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন প্রকার নসিহত, তিন পদ্ধতির নসিহত কোন কোন পদ্ধতি করেছেন, ওইটা বোঝার পরে আবার যাচাই করে দেখার চেষ্টা করবো তিন পদ্ধতির নসিহত সূরায়ে ফাতিহা ভিতরে আছে কিনা। এর বাংলা হল আল্লাহ কুদরতের বিবরণ দিয়া নসিহত, দুই নম্বরটা হল অতীতের ইতিহাসের বিবরণ দিয়া নসিহত, তিন নম্বরটা হল পরকালের বিবরণ দিয়া নসিহত। আপনারা ইচ্ছা করলে মুখস্থ করে নিতে পারেন, ত্রিশ পারা কোরআনের 6000 আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করেছেন কতভাবে। প্রথমটার নাম আল্লাহ কুদরতের বিবরণ, দ্বিতীয়টার নাম অতীতের ইতিহাসের বিবরণ, তৃতীয়টার নাম পরকালের বিবরণ। 6000 আয়াতে যেভাবে এই তিন বিবরণের দ্বারা আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করেছেন, সূরাতুল ফাতিহার মাত্র সাত আয়াতের ভিতরেও এই তিন বিবরণের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করেছেন। এবার বলেন বুঝে থাকলে সূরা ফাতিহা ইসপারা কোরআনের কি হইল? এবার আমরা উদাহরণ চেষ্টা করি, ছয় হাজার আয়াতে যদি তিন প্রকার নসিহত হয়, এক এক প্রকারের নসিহতে পরে কত আয়াত হয়? দুই হাজার, প্রায় দুই হাজার আয়াতে কুদরতের বিবরণ আছে, আরো দুই হাজার আয়াতে ইতিহাসের বিবরণ আছে, আরো দুই হাজার আয়াতে পরকালের বিবরণ আছে। তিন প্রকারের নসিহত বাদ দিয়া শুধু এক প্রকারের নসিহত যদি শুনতে চান, আল্লাহ সমস্ত কোরআনে যে যতটুকু যা বলেছেন সবগুলি কি শুনতে চান, দুই হাজার আয়াতের নসিহত গুণাত দূরে কথা সারা রাতে তেলাওয়াত করেও যাতে পারে, কিন্তু আল্লাহ পাক কোরআনে সবগুলিকে সূরাতুল ফাতিহার ভিতরে অতি সংক্ষেপে উল্লেখ করে দিয়েছে। আমরা আল্লাহ পাক কোরআনে বিস্তারিত কোরআনের ভিতরে আল্লাহ কুদরতের বিবরণ দিয়ে যে সমস্ত নসিহত করেছেন একটু বলবেন দয়া করে, কত আয়াতে কুদরতের বিবরণের নসিহত? কত আয়াতে? এর মধ্যে এক দুইটা আয়াত শোনেন আল্লাহ পাক কোরআনে একটা নিদর্শন হলো আকাশের সূর্য, কিসের জন্য? আল্লাহকে চিনার জন্য একটা নিদর্শন হলো আকাশের সূর্য। কিভাবে নিদর্শন? আল্লাহ বলে অসন্ত তাজিরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার নির্ধারিত পথে চলে, গন্তব্যস্থলের দিকে চলে। সূর্য তার একটা টার্গেট আছে, টার্গেট ঠিক করেছেন, যে কারণে সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। কোনদিন কি পশ্চিম আকাশেও উদয় হয়? কোনদিন কি পূর্ব আকাশেও অস্ত যায়? উদয়স্ত কি উত্তর দক্ষিণেও হয় না? একই নিয়মে প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। তার কোন কন্ট্রোলার না থাকার কারণে, আল্লাহ বোঝাতে চান সেই কন্ট্রোলারই হলেন আল্লাহ। সূর্য দেখলেও তোমরা আল্লাহকে চিনতে, সূর্যের মধ্যে গবেষণা করলেও তোমরা আল্লাহকে চিনতে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কামার কদ্দারনাহু মানাযিল হাত্তা আদাকাল উরজুনিল কদীম, সূর্য চলে সূর্যের টার্গেট পথে, চন্দ্র চলে চন্দ্রের টার্গেট পথে, তারপরেও সূর্যের অবস্থায় আর চন্দ্রের অবস্থায় বিভিন্ন ব্যবধান আছে। এর মধ্যে একটা ব্যবধান হল সূর্য সদা সর্বদা গোলাকার থাকে, চন্দ্র উদয় হয় সময় কাশি, চিনেন আপনারা কাশি, ঘাস কাটা কাশির মতো থাকে, আস্তে 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 বড় হয়ে সূর্যের মতো গোলাকার হয়, আবার আস্তে 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 ক্ষয় হয়ে কাশির মতো হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল সূর্য সর্বদা একই আকৃতিতে থাকে এবং তার টার্গেট নিয়ে উদয়স্ত যায়, চন্দ্র যদিও তার টার্গেট নিয়ে উদয়স্ত যায় কিন্তু বাড়ে কমে কেন? সূর্য তো কোন সময় বাড়ে না কমে না, চন্দ্র বাড়ে কমে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নের জবাবে আয়াত নাযিল করে বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে চন্দ্র কেন বাড়ে কমে এই প্রশ্ন করে, আপনি তাদের প্রশ্নের জবাবে বলে দিন চন্দ্রও যদি সূর্যের মত বাক্তনা কন্তনা সদা একই আকৃতিতে থাকত, তাহলে চন্দ্রটা সারা দুনিয়ার মানুষের জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার হতে পারত না। চন্দ্রকে আমি সারা বিশ্ববাসীর জন্য ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানিয়ে দিয়েছি, এই ক্যালেন্ডারের দায়িত্ব পালন করে মারা কমার মানে। অন্য আয়াতে আল্লাহ ফাকরাবুল আলামিন বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। তোমরা গবেষণার মন নিয়ে আকাশে তাকাও, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন স্তরে স্তরে সাতটা আসমান সৃষ্টি কেমন মানে করেছে, তারপর এই সর্বনিম্নতম আসমানের নিচের মহাশূন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে তোমাদের বাকি স্বরূপ আর চন্দ্রকে ত্রুটি স্বরূপ স্থাপন করেছে। সূর্য হল বিশ্ববাসীর জন্য বাতি, যে দেশে উদয় হয় সেই দেশে আর রাত্রি থাকে না। বর্তমান বাংলাদেশে সূর্য উদয় হয়েছে, সেখানে আর রাত্রি নাই। বর্তমান আমেরিকার থেকে সূর্য অস্ত গিয়েছে, এখানে রাত্রি চলে এসেছে। এক দেশে উদয় হয় সেই দেশে রাত্রি থাকে না, আর এক দেশে অস্ত যায় সেই দেশে রাত্রি চলে আসে। এই ডিসিপ্লিনটা করলো কে? কেউ করে নাই। কোন মানুষ যেমন পানিতে নেমে যখন সাঁতার কাটে, তখন তার কোন কুঠির সাথে তার শরীর ঠেক লাগানো থাকে না, বাসমান অবস্থায় পানির মধ্যে কোন কিছু দাঁড়াই কোন কিছুতে দাঁড়াইয়া সাঁতার কাটা যায় না, বাসমান অবস্থায় সাঁতার কাটা। চন্দ্র সূর্য বাতাসের মধ্যে বাসমান অবস্থায় আছে, কোন কুঠির মাথায় বাধা নাই। সাঁতার কাটা মানুষ যেমন পানির মধ্যে বাসমান অবস্থায় থাকে, তেমনি ভাবে চন্দ্র সূর্য শূন্য স্থানে কেমন অবস্থায় আছে? বাসমান অবস্থায়। আল্লাহ বুঝাতে চান সূর্যটা প্রতিদিন তোমাদের মাথার উপর দিয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়, চন্দ্রটাও এই আকাশে সাঁতার কাটে। বাধা বাধা বন্দর আছে না বাসমান? বাসমান এমত অবস্থায় সূর্যের সাথে যদি চন্দ্রের টক্কর লাগতে থাকত, চন্দ্রের সাথে যদি সূর্যের ঘর্ষণ লাগত, লেগে যদি চন্দ্র অথবা সূর্য ভেঙে টুকরা টুকরা হয় পৃথিবীতে পড়ত, তোমাদের দশাটা কি? বিজ্ঞানীরা তো বলেন সূর্যটা পৃথিবীর থেকে 9,30,000,000 দূরে, আর পৃথিবীর থেকে 13,00,000 গুণ বড়। 13,00,000 পৃথিবী একত্র করলে যত বড় হইত সূর্যটা তত বড় আছে। 13,00,000 পৃথিবী একত্র করলে যত বড় হইত সূর্যটা বর্তমানে তত বড় আছে। সুতরাং একই মহাশূন্যে সাঁতার কাটার সময় চন্দ্র সূর্য টক্কর লেগে যদি 13,00,000 টুকরা হইত সূর্যটা, তবু তো একটা টুকরা সমান পৃথিবীটার সমান হইত। কি বলে? একটা টুকরা হইত পৃথিবীটার সমান, চন্দ্রের সাথে টক্কর লেগে সূর্য 13,00,000 টুকরা হইয়া পৃথিবীর সমান একটা টুকরা হইয়া সেই টুকরাটা যদি পৃথিবীর উপর পড়ত, বড় পৃথিবীর মানুষেরা তোমাদের দশা নাকি? এই অ্যাক্সিডেন্ট থেকে তোমাদেরকে রক্ষা করে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার বিবেককে জিজ্ঞাসা করো, অ্যাক্সিডেন্টটা ঘটে না কেন? টক্করটা লাগে না কেন? সূর্য চূর্ণ বিচূর্ণ হইয়া তোমাদের মাথায় পড়ে না কেন? একজন কন্ট্রোলার আছে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই কন্ট্রোলার ভালো মানে। এই সমস্ত আয়াতে আল্লাহ আমাদেরকে কোন পদ্ধতিতে নসিহত করলেন? কুদরতের বিবরণ, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি। আল্লাহর কুদরতি ব্যবস্থায় আমরা বেঁচে আছি, আল্লাহর কুদরতি ব্যবস্থায় এই পৃথিবীতে আমরা জীবন যাপন করতে পারতেছি, আল্লাহর কুদরতি ব্যবস্থায় চন্দ্র সূর্য উদয়স্ত যায়, আল্লাহর কুদরতি ব্যবস্থায় মহাশূন্যে চন্দ্র সূর্য সাঁতার কাটে, একটার সাথে আরেকটা টক্কর লাগে না, ঘর্ষণ লাগে না, ভেঙ্গে চুর মার হয়ে আমাদের মাথার উপর পড়ে যায় না, কোন কন্ট্রোল আর না থাকার কারণে আল্লাহ বুঝাতে চান সেই কন্ট্রোলার হইলেন আল্লাহ, সেই কন্ট্রোলার হইলেন আল্লাহ। তারপরে বুঝে থাকতে বলুন, এই আয়াত আমাদেরকে বিধান দিয়েছেন, নসিহত করেছেন, কত নম্বর পদ্ধতিতে? এক নম্বর পদ্ধতিতে নসিহত করেছেন, আল্লাহকে চিন এইভাবে, সূর্যের মধ্যে চিন্তা করে আল্লাহকে চিন, চন্দ্রের মধ্যে চিন্তা করে আল্লাহকে চিন। এজন্য যে সমস্ত নাস্তিকেরা আল্লাহ আছে বিশ্বাস করে না, এই সমস্ত নাস্তিকেরা এক সময় হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে চ্যালেঞ্জ করে, আল্লাহ আছেন এই কথাটা বিবেক সম্মত ভাবে আমাদেরকে বুঝাইয়া দিতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করে, দিন তারিখ ধার্য হল, স্থান ধার্য হল, যথাসময়ে যথাস্থানে নাস্তিকেরা উপস্থিত হয়ে গেল, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনুপস্থিত রইল, তারা বসে গল্প গুজব করতেছিল, এই মোল্লা প্রমাণ করতে পারবে না আল্লাহ যে আছে, এই জন্য মোল্লা তারিখ দিয়ে আসে নাই, এমন অবস্থায় টাইম লস করে শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি সেখানে উপস্থিত। নাস্তিকেরা জিজ্ঞাসা করল, আলোচনা পরে হবে, আগে বলো তোমার আসতে দেরি হইল কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আসার পথে বিশাল একটা নদী ছিল, সেই নদী পার হওয়ার কোন ব্যবস্থা নাই, জাহাজ নাই, নৌকা নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, পুন্তো নাই, এই কারণে আমার আসতে দেরি হইল। তারা জিজ্ঞাসা করলো, তাহলে সেই নদী তুমি পার হবে কিভাবে? তিনি বলেন, আমি অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ানোর পর একটা গাছ নিজে নিজেই চিরে তক্তা হয়ে গেল, তক্তাগুলি একটার সাথে আর একটা জোড়া লেগে নৌকা হয়ে গেল, নৌকাটা আমি যে পারে দাঁড়িয়েছিলাম সেই পারে এসে দিল, আমি নৌকাতে আরোহণ করলাম, তখন নৌকা আমাকে অপার থেকে এপারে নিয়ে এলো। নাস্তিকেরা বলে, হে আবু হানিফা, এতদিন পর্যন্ত আমরা মনে করতাম তোমার কিছু না কিছু আটকেল বুদ্ধি আছে, কথায় বললাম তোমার মতো ব্যাগ কল জমাতে আর কেউ নাই। আবু হানিফা জিজ্ঞেস করলেন, কেন? তারা বলে, দুনিয়ার কোন গাছ কি করা কি ছাড়া নিজে নিজে তক্তা হয়, দুনিয়ার কোন তক্তা কি মিস্ত্রি ছাড়া নিজে নিজে নৌকা হয়, দুনিয়ার কোন নৌকা কি মাটি ছাড়া নদীর এপার থেকে সেপার যায়। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, গঙ্গা মুমকিন কিস্তি রক্তম খুদ বহুল ১৩ লক্ষ গুণ সূর্যটা মহাশূন্যে সাঁতার কাটে তোমার মাথার উপর দিয়ে কিভাবে যেতে পারে? পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় সূর্যটা শূন্য স্থানের উপর দিয়া তোমার মাথার উপর দিয়া কিভাবে যেতে পারে চালক ছাড়া? আবু হানিফার জবাবটা বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের আয়াতগুলিতে এই কথা রাখলেন, যদি কোনো কন্ট্রোলার না থাকতো, যদি কোনো চালক না থাকতো, সূর্য তার গতিপথে চলতে পারত না, চন্দ্র তার গতিপথে চলতে পারত না, গ্রহ নক্ষত্র তার গতিপথে চলতে পারত না, এমনকি তুমি একটা মানুষ কয়েক সেকেন্ড বাঁচতে পারত না যদি আল্লাহ রাব্বুল আলামিন না দেখত। এই সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিহত করেছেন, কেন? আল্লাহকে চিনতে পারলেই আমরা আল্লাহর বিধান পালন করতে প্রস্তুত থাকি। আল্লাহকে না চিনলে আল্লাহর বিধান পালন করতে মন চাইবে না? চিনলে, চিনলে চন্দ্র সূর্যের আলোচনার মাধ্যমে আল্লাহ আরো একটা তথ্য বুঝাইছেন, সেটা হলো সূর্য তাহলে আল্লাহর হুকুম মেনে চলছে কিনা, না লঙ্ঘন করে চলছে? সূর্য প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর হুকুম মেনে চলছে, বলুন তো কতদিন যাব? ৫-৭ বছর, ৫-৭ হাজার, না কোটি কোটি বছর? শুরু দিনকে আল্লাহ একটা হুকুম লঙ্ঘন করছে, এক সেকেন্ডের জন্য যদি সূর্য আল্লাহ হুকুম লঙ্ঘন করে সাঁতার কাটে না আপনাদের মাথার উপর পড়ে যায়, তখন তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর এই সূর্য যে কোটি কোটি বছর পর্যন্ত আল্লাহ হুকুম পালন করে চলেছে কন্টিনিউ না ভাগে ভাগে কন্টিনিউ, এত দীর্ঘদিন পর্যন্ত একটা আল্লাহ বিধান পালন করলো কিন্তু এক সেকেন্ডের জন্য জান্নাতে যাবে সূর্য, এক সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। আল্লাহ বুঝাতে চান মানুষেরা চিন্তা কর, এত বড় বিশাল সূর্য অনবরত আমার বিধান পালন করে চলেছে, অন্তত তাকে এক সেকেন্ডের জন্য আমি জান্নাতে দেব না। তোমরা মাত্র 50 বছর যদি আমার বিধান পালন করতে পারো, মাত্র 70 বছর যদি আমার বিধান পালন করতে পারো, মাত্র 90 বছর যদি আমার বিধান পালন করতে পারো, তোমাদেরকে চিরকালের জন্য জান্নাতে দেব। আল্লাহ এই কথাটা বুঝাইতে চান সূর্যের মাধ্যমে নতি হত, সূর্যের অবতারণা করে আল্লাহ কি নতিভাত করলেন আমাদের, সূর্য কোটি কোটি বছর পর্যন্ত আল্লাহ বিধান পালন করলো জানতে যেতে পারলো না, আমি যদি 90 বছর আল্লাহ বিধান পালন করতে পারি চিরকালের জন্য আমি জান্নাতে যেতে পারবো। তাহলে সূর্য আল্লাহ বিধান পালন করার মূল্য বেশি না আমি আল্লাহর বিধান পালন করার মূল্য বেশি? আমি আল্লাহর বিধান পালন করার মূল্য বেশি। এই নসিহতটা আল্লাহ দুনিয়ার মানুষকে করলেন কোন পদ্ধতিতে? আল্লাহ কুদরতের বিবরণ দেওয়ার পদ্ধতিতে, প্রথম পদ্ধতিতে সূর্যের আলোচনা করে, চন্দ্রের আলোচনা করে, গ্রহ নক্ষত্রের আলোচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে নসিহত করেছেন। এটার নাম তফসীর বি আলা ইল্লাহ, আল্লাহর কুদরতের বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে নসিহত। নসিহতের দ্বিতীয় পদ্ধতির নাম তফসীর বি আলা ইল্লাহ, অতীতের ঘটনার বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে নসিহত। ইসরায়েলি গোষ্ঠীর মানুষের নবীর ঘটনা মুসলমানদের কোরআনে আল্লাহ 26 বার বলেন নেন। কারণ হলো এই ঘটনার মধ্যে মুসলমানদের জন্য বিরাট বড় নসিহত রয়েছে। এই ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন তার দেশের শাসন ক্ষমতা দান করেছিলেন, একাধারে 400 বছর পর্যন্ত ফেরাউন গদিতে বসে দেশ শাসন করেছিল। ফেরাউন কতদিনের শাসনকর্তা ছিল? 400 বছরের পৃথিবীর পূর্ব ইতিহাসে এত দীর্ঘমেয়াদী শাসনকর্তার জীবন ইতিহাস পাওয়া যায়। আমি মানুষের আসমান জমিনের মালিক খুদা সিদ্ধান্ত নিলেন তোমাকে খুদা আমি চিনাইয়ে দেবো খুদা কাকে বলে। এই যে খুদা দাবি করল দেশের মানুষ খুদা মেনে নিল, আল্লাহ সিদ্ধান্ত দিলেন তারা ওকে খুদা চিনাবেন খুদা কাকে বলে। ঈশ্বরের এই নদীর পানির দ্বারা কৃষকদের কৃষি কাজ চলত, সেই নদীর পানিকে আল্লাহ হুকুম করলেন শুকাইয়া যাও, আল্লাহর হুকুমে নদীর পানি শুকাইয়া যাও। সারা দেশের কৃষকেরা তাদের কুড়ার বাড়িতে এসে ঢুকতে পারে, তাদের কুড়ার বাড়িতে কুড়া নির্বাচিত কুড়া নির্বাচিত চিন্তা করে দেখলো সেই ক্ষমতা তো আমার নাই, যদি বলি যে সেই ক্ষমতা আমার নাই, যারা ফুলের মালা গলায় দিয়ে আমাকে পূজার আসনে বসাইছিল তার আসন থেকে যেন মানুষ নামাবার চিন্তা করতে না পারে, দেশের মানুষকে দুটা দিয়া বলবো ঠিক আছে আমি তোমাদের নদীর পানিতে ভরপুর করে দেবো তোমরা চলে যাও বাড়িতে, মানুষ সান্ত্বনা পাই বাড়িতে চলে যাবে। পানির দেওয়ার মালিকের সাথে একটা কম্প্রোমাইজ করা দরকার, নাহলে বুঝা গেল তেরা হলেও আসল পুজা চিন্ত নাকি বলে আসল পুজা চিন্ত পানি দেওয়া বৃষ্টি দেওয়া নদীকে পানি ভরপুর করে দেওয়ার মতো মালিক যদি তার সাথে একটা কম্প্রোমাইজ করে দরকার, তাই ফেরাও নিজের সিংহাসন ছেড়ে জঙ্গলে গেল, জঙ্গলে গভীর জঙ্গলে গিয়ে শেষ যায় পরে আল্লাহকে বলতে লাগলো হে আল্লাহ আসলে তো আমি খুদা নই খুদা তো তুমি, আমি দুনিয়াতে আমার কলাগরের কাছে জানাবার জন্য খুদা দাবি করি আসলে আমি খুদা নই খুদা তুমি, কিন্তু এখন যদি তুমি দয়া করে পানি না দাও মানুষ বুঝতে পারবে আমি যে খুদা নই, আল্লাহ মানুষকে এই কথাটা বুঝতে দিও না পানিটা তুমি দিয়া দাও, আর দেশের মানুষ শুধু পানি দিছি রাজনৈতিক বাদ পারি গাড়ে রাজনৈতিক বাদ পারি আগে লন্ডনে একটি তুমি আমাকে বলে দুনিয়াতে সবকালে পলিটিক্স আছে না অনেক ক্ষেত্রে পানিটা তুমি দিয়া দাও মানুষের দুটো পানি দিয়েছি মানুষের কাছে যেন আমার ভাটপানি ধরা না, তবে তোমার খুদাই নিয়ে ভাটপানিটা কেন করলাম সেই বিচারটা তুমি ইচ্ছা মতে করেনি অমরণের পরে আল্লাহের সেই দোয়ার সাথে সাথে আল্লাহ কাছে কবর হয়, তারপরে সেইটা থেকে উঠে কবর হইল কিনা সেটা তো আর তার জানা নাই, মনে মনে টেনশন আল্লাহর কাছে তো কম্প্রোমাইজ করলাম আল্লাহর কাছে তো সারেন্ডার করলাম তো আল্লাহ আমার কথা মঞ্জুর করলো কিনা কেনা নেই মনে মনে টেনশন, এমত অবস্থায় আল্লাহকে বললেন মানুষের আকৃতি ধারণ করে পাহাড়ের কুলার থেকে নামার আগে ওই অচিনা লোকটা বলে মহারাজ আমাকে একটা বিচার করে দেন, ফেরাউনের মনে মনে টেনশন, আল্লাহ পানি দিবে কি না দিবে কে জানে। এর ভিতরে একটা অসীমা মানুষ মানুষ বিচার খায়, এখানে জঙ্গলে বিচারের টাকা নাকি যখন ইচ্ছা আসে তখন জলে বিচারের করি, ওইদিকে দূরে চাইয়া দেখে নদী পানিতে গেছে, গোলাম নিজের এমনই কর, এই গুলামের নদীতে চুবাইয়া মারা ছাড়া কোন বিচার নাই। বলে ধন্যবাদ মহারাজ, আপনার বিচারে আমার আত্মাটা জোগাইলো, দয়া করে নায়কটা লিখে দেয়, লেখে দেন বলে কাগজ কলম ধরে গেল ফেরাউনের সামনে। ফেরাউন কাগজ কলম হাতে দিয়ে নিজের হাতে দেখলো, সেই গুলাম তার মনিকে মনিক মানে না, এই দেখে মনিক দাবি করে এমন গুলামকে নদীর পানিতে তুলে যাওয়ার আশা আর কোনো বিচার নাই। এই জন্য জবাব দিয়ে দেয়া শেষ পর্যন্ত একদিন যখন ফেরাউন নদীর পানিতে চুবানি নাকানি চুবানি খাইতেছিল, চিৎকার দিয়া বলতেছিল, আমি খুদা না আসমান জমিনের মালিক খুদা, আমি খুদা নই চন্দ্র সূর্যের সৃষ্টিকর্তা খুদা। তখন জিব্রিল সেই কাগজটা দেখে জিজ্ঞেস করে, দেখ আগে কাগজটা কার লেখা। কাগজের দিকে তাকিয়ে দেখে বলে, এটা তো আমার হাতের লেখা। জিব্রিল বলে, আমি অচেনা মানুষ নই, আমি জিব্রিল, আল্লাহর হুকুমে তোর কাছ থেকে তোর রায় নিয়েছিলাম, তোর রায় মধ্যে আজকে থেকে তোর বিচার শুরু। এই ঘটনাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কেন বললেন? দুনিয়ার সমস্ত গদিওয়ালারা ফেরাউনের মত গদিওয়ালা হইতে পারবে না কোনদিন। বুঝে থাকতে বলুন, ফেরাউন কতদিনের গদিওয়ালা ছিল? অসুস্থ অবস্থায়, সুস্থ জীবনে কোনদিন স্বর্গীয় করেনি, জীবনে কোনদিন গায়ে জ্বর আসেনি, অসুস্থতা আসেনি, এইরকম ভবিষ্যতেও কোনদিন হবে না। একদিন হইল, একদিন জাহান্নামের পথে যেতেই হইল, তাহলে তোমরা অল্পদিনের জন্য গদি পাইয়া যারা সেই খুদার বিরুদ্ধে বিদ্রোহ করো, তোমাদের পরিণতি কত ভয়ঙ্কর হবে চিন্তা করে দেখো। এই ঘটনার ভিতরে আল্লাহ দুনিয়ার মানুষকে কি করলেন? বিধান দিলেন, নসিহত করলেন, কোন সিস্টেমে? দ্বিতীয় পদ্ধতিতে নসিহত করলেন, অতীতের ঘটনার বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে নসিহত। কথা বুঝলেন কিনা দেখুন, কোরআনের 9000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে নসিহত করেছেন। কত পদ্ধতিতে? ফেরাউনের ঘটনার বিবরণ কত নম্বর পদ্ধতিতে করে? দুই নম্বর পদ্ধতিতে, তিন নম্বর পদ্ধতি, পরকালের বিবরণ দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে নসিহত করেছেন। গড়ে কত আয়াত? 2000 আয়াত। 2000 আয়াত তো বাকি রাতে তেলাওয়াত করেও শেষ করা যাবে না, এর মধ্যে দুইটা আয়াত আপনাদের শোনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদা নাসীবা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ বিরোধী কাজ করো, তাহলে সেই দিন তোমাদের কি দশা হবে? যেই দিনের সিনাই দেখে শিশুরা ভূত হয়ে গেল, বলেন কিয়ামতের দিনের দৃশ্য দেখে শিশুরা ভূত হয়ে গেল। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম যাওমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদ'আত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসরের মাঠের ভয়াবহ অবস্থাটা কেমন হবে? আসরের মাঠের ভয়াবহ অবস্থা এমন হবে, কোন গর্ভবতী নারী যদি হাসরের মাঠের অবস্থা দেখত, দেখা মাত্র ভয়ে ভীত হওয়ার কারণে তার গর্ভ বনে যেত। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, কোন কুলের শিশুর মা যদি হাসরের মাঠের সিনারি দেখত, আর কুলের শিশুর কথা ভুলে যেত। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাসরের মাঠের মানুষগুলিকে আপনি মাতাল দেখবেন। মাতাল আসলে মাতাল নয়, আল্লাহ আযাবের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা মাতাল এলাকা ধারণ করে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়া পাবে সাত দল মানুষ। আরশের ছায়ার নিচে ছায়া পাবার দরকারটা কি সেটা বোঝার জন্য হাসরের মাঠের আরেকটু অবস্থা উদার চিন্তা করুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্তমান সূর্যের মধ্যে যে পরিমাণ হিট আছে, কিয়ামতের সময় সেই সূর্য ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ পশু ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব ধ্বংস হয়ে যাবে। আবার নূতন ভাবে যখন মানুষগুলি জিন্দা হয়ে হাসরের মাঠ তৈরি হবে, সেখানে যখন মানুষগুলি জিন্দা হয়ে দাঁড়াবে, সূর্যটা আল্লাহ আবার নূতন ভাবে বানাবে, সূর্যটা আবার নূতন ভাবে বানাবে। আল্লাহ রাসূল বলেন, বর্তমান সূর্যের মধ্যে যে পরিমাণ হিট আছে, হাসরের মাঠে যে আল্লাহ সূর্যটা আবার নূতন ভাবে বানাবেন, ওই সূর্যটার মধ্যে বর্তমান সূর্যের চেয়ে 70 গুণ বেশি হিট হবে। কি পরিমাণ বেশি হিট হবে? 70 গুণ বেশি হিট হবে। বিজ্ঞানীরা বলে এই সূর্যটা আছে পৃথিবীর থেকে কত দূরে? 9,30,000,000 মাইল দূরে। আর ঈশ্বরীকে আছে সেই 70 গুণ বেশি হিট বিশিষ্ট সূর্যটাকে আসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথা 9 দিন রাখা হবে। কত দূরের সূর্য? কত দূর? 9,00,000 মাইল দূরের সূর্য 9 ইঞ্চি উপরে। কেমন সূর্য? কেমন? বর্তমান সূর্যের দিক থেকে 70 গুণ বর্ধিত এই টাকা আসরের মাঠের মানুষের মাথা 9 ইঞ্চি উপরে রাখা হবে। মত অবস্থায় আসরের মাঠের মানুষগুলি আমার কথা বুঝে থাকলে একটু বলুন তো, ছায়ার দরকার হবে, স্বাভাবিক দরকার হবে, গুরুত্বপূর্ণ দরকার হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই উত্তপ্ত সূর্যে হাসরের মাঠের মানুষগুলি দাঁড়াবে, আল্লাহ বলেন পুরঙ্গ অবস্থায় দাঁড়াবে। বললেন হাসরের মাঠে মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ওগন্ধ রাসূল সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ হাসরের মাঠে একের সামনে অপর উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এটা তো লজ্জার কথা। বললেন, হে আয়েশা, আসরের মাঠের ভয়াবহ অবস্থা দেখলে মানুষ উপরের দিকে তাকাইয়া যে দাঁড়াবে। 50,000 বছরের ভিতরে কেন্দ্রের জন্য দৃষ্টি দেওয়ার মতো সহন করে না। তাতে কে নারী আর কে পুরুষ, কার পরনে কাপড়, কে উলঙ্গ, সেই কথা চিন্তা করার সময় ঘটে না। এই অবস্থায় মাঠের মানুষগুলি দাঁড়িয়ে থাকতে হবে পর্যন্ত তাকে 5টা প্রার্থনা করা। বুঝে থাকলে বলুন নতুন কি বলেছেন, হাসরের মাঠে প্রতিটি আগত সন্তানকে কতটা প্রশ্ন করা হবে? 5টা। প্রথম প্রশ্ন, দুনিয়ার জীবন কাদের বিলীন করেছ? 2 নম্বর প্রশ্ন, যৌবন কাদের কি করেছ? 3 নম্বর প্রশ্ন, দুনিয়ার জীবনে যত হাকিম করেছ, হালাল উপায়ে না হারাম উপায়ে? 4 প্রশ্ন, দুনিয়ার উপর মাল খরচ করেছ হালাল কাদের না হারাম কাদের? একটি আদম সন্তান নামকরণ করতে পারবে না, স্থানান্তরিত হতে পারবে। এইরকম তত্ত্ব সূর্যের নিচে উলঙ্গ অবস্থায় ভীত সন্ত্রস্ত হয়ে
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন কানা মিকদারুহু কালবাতানা এক জায়গায় দাঁড়িয়ে থাকে। কোরআন আল্লাহ কোরআনে বলেছেন কেউ লঙ্গ মানুষগুলি উত্তপ্ত সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর পর্যন্ত উত্তপ্ত সূর্যের নিচে উলঙ্গ অবস্থায় ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে সমস্ত মানুষ। আসরের মাঠের অবস্থা বুঝে থাকলে বলুন তখন কি ছায়ার দরকার হবে না? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই কঠিন হাসরের দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে 7 দল মানুষকে ছায়া দেওয়া হবে, এর মধ্যে এক দল যারা যৌবনকাল থেকে আল্লাহর ইবাদতে লিপ্ত হইয়া যায়। আমার কথা বুঝে থাকে বলুন কাল হাসরের মাঠে কঠিন হাসরের দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাইতে হইলে আমাদের আমার দুঃখ আসতে পরে ইবাদত শুরু করবো না যৌবনকাল থেকে ইবাদতে লিপ্ত হবো? এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন এই সমস্ত আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষকে কোন বিধান দিলেন না নসিহত করলেন? এটা কোন পদ্ধতির? তৃতীয় পদ্ধতির পরকালের বিবরণ দিয়া নসিহত। ত্রিশপারা কুরআনের প্রায় 6,000 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকারের নসিহত করেছেন দুনিয়ার মানুষকে। একটা কুদরতের বিবরণ দিয়া নসিহত, একটা অতীতের ইতিহাসের বিবরণ দিয়া নসিহত, আর একটা পরকালের বিবরণ দিয়া নসিহত। এই 3 প্রকারের নসিহত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরেও করেছেন। সুতরাং সূরাতুল ফাতিহা ইসপারা কোরআনের কি হইল? ইসপারা কোরআনের ফাউন্ডেশন হইল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে আসাসুল কোরআন নামে নামকরণ করেছেন। কোরআনের ফাউন্ডেশন কি? ইসপারা কোরআনের ফাউন্ডেশন এই কোরআন। আলোচনা ধারাবাহিক ভাবে চলতেই আছে। বেশ কয়েকদিন যাবৎ সূরাতুল ফাতিহার বিভিন্ন নামের অর্থ এবং নামের তাৎপর্য সম্পর্কে আলোচনা চলছে। ইনশাআল্লাহ এই আলোচনার ধারাবাহিকতা আগামী প্রোগ্রামগুলি তো চালু থাকবে। আপনারা যারা ধারাবাহিক ভাবে আলোচনাগুলি শুনতে চান প্রোগ্রাম লিস্ট থেকে যথারীতি প্রোগ্রামগুলিতে হাজির থাকবেন, ইনশাআল্লাহ আলোচনা চলতে থাকবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহার নামগুলির অর্থ এবং তাৎপর্য যা শুনবার শোনাবার তৌফিক দিলেন সেই অনুপাতে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।